বাংলাদেশে করোনা পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। সবচাইতে খারাপ সময় জুন মাস ছিল। এর মধ্যেই বাংলাদেশ সরকার সরকারি ছুটি ও লকডাউনের সময়সীমা বাড়ায়নি। প্রতিদিন মৃতের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই সম্পর্কে কথা বলছি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডক্টর এবিএম আবদুল্লার সঙ্গে।
ডক্টর আবদুল্লাহ, আপনার কাছে প্রথমেই জানতে চাইব যে বাংলাদেশে বেশ কিছু এলাকাকে রেড জোন লেবেল করা হয়েছে, কিন্তু সেক্ষেত্রে বলা হচ্ছে যে সেরকম কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এবং অনেক কিছুই বলা হচ্ছে যে সেভাবে ব্যবস্থা করা হচ্ছে না, অব্যবস্থাপনার কথা অনেক বেশি বলা হচ্ছে। সেক্ষেত্রে আপনি কি বলবেন?
না, ধন্যবাদ আপনাকে। আসলে যে রেড জোন যেটা গভর্নমেন্ট ডিসিশন নিচ্ছে, সেটা আমি মনে করি যে এইভাবেই করতে হবে, কারণ এর আগেও লকডাউন হয়েছিল পুরো দেশে, সেগুলো আসলে বাস্তবতার কারণে সাকসেসফুল হয়নি। প্রথম দিকে কিছুটা মানুষ মানতো, পরের দিকে মানতোই না, মানুষ দিয়ে যার মতো ঘুরে বেড়াইতো, যেখানে সেখানে যাইতো। সেজন্য গভর্নমেন্ট রেড জোনে সেটা ভালো। তবে যেমন কিছুদিন আগে একটা রেড জোন এলাকা কিন্তু ছিল পূর্ব রাজাবাজার, এখানে বলা হচ্ছে যে মোটামুটি সাকসেসফুল, এখানে করার পরে অনেকেই ভালো আছে, অনেকের মধ্যে যাদের পজিটিভ তাদের নেগেটিভ হয়ে গেছে এবং লকডাউন উঠিয়ে নেওয়া হচ্ছে ভালো, এবং গভর্নমেন্ট আরো কয়েকটা জায়গায় লকডাউন করবে। তা আমি মনে করি যে এটি বোধ হয় যে কারণে সমন্বয়হীনতার কারণেই হোক বা প্রশাসনের দুর্বলতার কারণেই হোক, এতে কেন যে হচ্ছে না, আমি মনে করি এটা দ্রুত করা উচিত। যেখানে যেন রেড জোন আছে, অর্থাৎ সংক্রমণের সংখ্যা বেশি, দ্রুত রেড জোনের আওতায় আনা উচিত। কারণ যে হারে দেশে আমাদের এই এই কোভিড-19 সংক্রমণ বাড়ছে, যদি এইভাবে যেতেই রেড জোনই বলেন আর ইয়েলো জোনই বলেন, যদি এলাকা ভিত্তিক লকডাউন করা না হয়, যেহেতু পুরো দেশে সম্ভব না আপাতত বা গভর্নমেন্ট করতেও চাচ্ছে না, সুতরাং জোন ভিত্তিক করছে, আমি মনে করি এটা দ্রুত কার্যকর করা উচিত। এবং খেয়াল রাখতে হবে এটা শুধু কাগজে কলমে যেন না হয়, এটা যাতে বাস্তবায়িত হয় সে ব্যাপারে যত্নবান হওয়া উচিত। এবং তার জন্য মেইনই কি হলো, যে এলাকায় লোক আগে চিহ্নিত করা হোক দ্রুত, এক নম্বর, যেখানে করা হবে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক, তৃতীয়ত ওই এলাকার জনগণকে যেন সম্পৃক্ত করা হয়, জনগণের মাধ্যমে অন্তত একদিন যেন আগে প্রচার করা হয়, এবং এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি, যারা জনপ্রতিনিধি বা ওয়ার্ড কমিশন বা মেম্বার এবং ছাত্র শিক্ষক জনতা বা ইমাম সাহেব যারা ইনফ্লুয়েন্সিয়াল, তাদেরকে যদি সম্পৃক্ত করা যায়, এবং অবশ্যই নিরাপত্তা বাহিনীকেও জড়িত রাখতে হবে, প্রশাসনকে জড়িত থাকতে হবে, সবাই সমন্বয়ের মাধ্যমে যদি এটা করা হয়, তাহলে আমার মনে হয় এটা সাকসেসফুল হবে, না হলে শুধু কাগজে কলমেই কিন্তু সাকসেসফুল হবে না। আরেকটা জিনিস করা উচিত, দ্রুত তো করতে হবে, এর সাথে অনেক কিন্তু অনেক গরিব লোক, নিম্ন আয়ের লোক, শ্রমিক শ্রেণীর লোক কিন্তু আছে, তাদের তিন বেলার যেন খাওয়ার ব্যবস্থা করা হয়। যতদিন লকডাউন থাকে, এটা 14 দিনই করুক আর 21 দিনই করুক, তিন বেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে, এবং তাদের দৈনন্দিন যা নিত্য প্রয়োজনীয় মিনিমাম যেগুলো না হলেই চলে না, এগুলো অন্তত যেন ফুলফিল করা হয়, তাহলে কিন্তু লকডাউন থাকবে। নাহলে যদি মানুষকে খাওয়া দাওয়া দেওয়া না দেওয়া, তাদের চাহিদা পূরণ না করা হয়, তাহলে কিন্তু মানুষের ঘোরাঘুরে করবে, বের হতে চাবে, লকডাউন মানবে না। সুতরাং এই ব্যাপারে প্রশাসনকে যথেষ্ট যত্নবান হতে হবে, এবং লকডাউন যেদিন থেকে শুরু হবে তার অন্তত একদিন আগে থেকে মাইকিং করে ভালোভাবে প্রচার প্রচার করে মানুষকে বোঝাইতে হবে, প্রয়োজনে মানুষ যদি না মানে তাতে এটা বাস্তবায়ন করার জন্য যেন বাধ্য করা হয়, প্রয়োজনে নিরাপত্তা বাহিনীর সহযোগিতায়, পুলিশ, র্যাব, বিজিবি, প্রয়োজনে আর্মি দিয়ে যদি করতে হয় সেটা যেন করা হয়, তাহলে কিন্তু লকডাউনের সুফলটা আমরা বুঝতে পারবো, জনগণ সেই সুফলটা পাবে। আসলে
জি, আপনি যেহেতু এই গরিব মানুষদের খাবার দাবারের ব্যাপারে যে কথাটি বললেন, এই সূত্র ধরে আরেকটি আপনাকে প্রশ্ন করতে চাই। বাংলাদেশ সরকার থেকে নতুন একটি ঘোষণা দেওয়া হয়েছে যে বিনামূল্যে আর টেস্ট করানো হবে না, এটি পয়সা দিয়ে করাতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেখানে দেখেছি যে বিভিন্ন বিশ্বের বিভিন্ন দেশে, উন্নত দেশগুলোতে, যাতে মানুষ পয়সার কথা চিন্তা না করেন, সেই ক্ষেত্রে এই টেস্টটি কিন্তু বিনামূল্যে করতে দেওয়ার করানোর একটি সুযোগ রয়েছে। বাংলাদেশেও সেটি ছিল এখন পর্যন্ত, কিন্তু এই সম্প্রতি ঘোষণা দেওয়া হয়েছে যে এটি আর বিনামূল্যে দেওয়া হবে না। তো সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন যে এখন কি এই সংক্রমিতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে না?
এটা একটা জরুরি প্রশ্ন। আসলে সরকার দুটো অপশনই রাখছে, প্রাইভেটলি কিন্তু এটা করা হচ্ছে, এবং প্রাইভেটলি গভর্নমেন্ট একটা ফি নির্ধারণ করে দিচ্ছে 3,500 টাকা, কিন্তু অনেক প্রাইভেট হসপিটাল কিন্তু বেশি টাকা নেয়, 4,000-5,000 এরকম শোনা যাচ্ছে আর কি। অর্থাৎ বাইরে কিন্তু অনেক টাকা নিচ্ছে। সরকার এরপরও যেটা চাচ্ছে যেটা হলো যে একটু টোকেন মানি 200 টাকা যারা যে এগিয়ে যায় করবে এটা 200 টাকা দিবে, যারা ঘরে যদি কেউ স্যাম্পল কালেক্ট করে তাদের জন্য 500 টাকা। আমার মনে হয় যে এটা যে যুক্তি সেটা হলো অনেকেই অপ্রয়োজনীয় দরকার নাই অযথা যায় লম্বা লাইন করে টেস্ট করার জন্য, তাতে হয় কি আমি মনে করি যে লম্বা লাইন থেকে মানুষের কষ্ট হয়, ভোগান্তি বেশি হয়, বিশেষ করে যারা বয়স্ক মানুষ, ভদ্র মহিলা, বাচ্চা, তারাও লাইনে টায়ার্ড হয়ে যায়, কোলাইতে পারে অনেকে বসে পড়ে হয়, এখন এমনও হয়ে গেছে যে দুর্বল মানে পড়ে গেছে এরকম ঘটনা কিন্তু ঘটতেছে, অযথা মানুষ গিয়ে ভিড় করে। আরেকটা প্রবলেম হলো এত ভিড় করার ফলে হয়তো দেখা যাচ্ছে সে ভালো মানুষ সামনে ডানে বাইরে পিছনে হয়তো আক্রান্ত ব্যক্তি আছে ওর কাছে এসে ভাইরাসটা বহন করে আনতেছে এই ভিড়ের কারণে। তা আমি মনে করি যে ভিড়ও মানে জনগণের ভোগান্তিও বাড়ে এতে করার ফলে, যদিও 200 টাকা তো হয়তো অনেকের জন্য বেশি বা কারোর জন্য বেশি না, এইটুকু হলে এই অপ্রয়োজনীয় ভিড়টা বোধহয় একটু কমবে বলে আমার মনে হচ্ছে। যাদের দরকার নাই তারা যাবে না, করলো না, এতে বোধহয় একটু লাভ হতেও পারে। তবে আমার একটা প্রপোজাল রইল, সরকারি যে কোনো হাসপাতালে কিন্তু দুইটা সিস্টেম চালু আছে, বিনা পয়সাও মানে পেইং নন পেইং, বিনা পয়সাও কিন্তু দুইটা পয়সা এবং বিনা দুইটা কিন্তু চালু আছে। আমি মনে করি যে এখানে দুইটা বুথ করতে পারে, যারা পয়সা দিয়ে করবে তাদের তো হয়তো সুযোগ সুবিধা একটু বেশি দিয়ে 200 টাকা দিয়ে তারা করলো পয়সা দিয়ে, আর যারা বিনা পয়সায় করতে চায় তারা পারছে না তাদের জন্য একটা বুথ বুধে রাখলে ভালো হয়, অর্থাৎ পয়সা দিয়েও করবে, গরিব মানুষের জন্য নিশ্চয় যারা একবারই পাচ্ছে না তার জন্য 200 টাকা, বিশেষ করে এই দুর্যোগের সময়ে অনেকে চাকরি নেয় বা কি নেয় তাদের 200 টাকাটা হয়তো বিশাল কিছু। মনে হয় দুইটা সিস্টেমই রাখা ভালো, পেইংও হবে যারা পারবে তারা টাকা দিয়ে করবে এবং তাদের জন্য তার তাড়াতাড়ি ব্যবস্থা করা হয় সুযোগ সুবিধা দেওয়া, যারা বিনা পয়সায় করবে না তাদের জন্য আলাদা বুথ রাখা বোধ হয় যেতে পারে। এই ব্যাপারে আমি মনে করি প্রশাসন একটু চিন্তা ভাবনা করে দেখতে পারে, তারা দুইটাই অপশনই থাক, যেহেতু যে কোনো সরকারি হাসপাতালে বিভিন্ন অন্যরকম টেস্ট কিন্তু করা হয়, তার কিন্তু পয়সা দেওয়ার সিস্টেম আছে, বিনা পয়সার সিস্টেম আছে, সুতরাং এই টেস্টটাও দুইটাই রাখা হোক, তাতে আমার মনে হয় যে জনগণের ভোগান্তি বা অযথা যারা টেস্ট করতে যাবে তাদের প্রয়োজন নাই কিছুটা হয়তো কমবে বলে আমার মনে হচ্ছে। তবে গ্রামেগঞ্জে বা প্রান্তিক জনগণ যারা গরিব মানুষ তাদের জন্য বোধ হয় এখনো এটা ফ্রি রাখাই বোধ হয় ভালো, গ্রামে উপজেলা লেভেলে অনেক লোক হয়তো পয়সা দিতে পারবে না যারা শ্রমিক শ্রেণী, তাদের জন্য বোধ হয় সরকার একটু উদার দৃষ্টিভঙ্গি রাখলে বোধ হয় মানুষের জন্য ভালোই হবে বলে আমি মনে করি। তবে আরেকটা প্রপোজাল আমি দিয়ে রাখি, আরেকটা প্রপোজাল দিচ্ছি আমি, যারা যে বিভিন্ন যে শিল্প বলেন, গার্মেন্ট বলেন বা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু ইচ্ছা করলে নিজেদের উদ্যোগে এই টেস্টের একটা ব্যবস্থা কিন্তু করতে পারে তাদের নিজস্ব শ্রমিকদের জন্য, করলে তাহলেও মনে হয় জনগণের ভোগান্তিটা আরেকটু কমবে আমার মনে হয়।
জি ডক্টর আব্দুল, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য।
ধন্যবাদ আপনাকে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
ওদিকে ভারতেও করোনা ভাইরাসের পরিস্থিতি খারাপ হচ্ছে, মৃতের সংখ্যা বাড়ছে, আক্রান্তের সংখ্যাও বাড়ছে। ভারতের পরিস্থিতি নিয়ে কথা বলেছি ডক্টর নারায়ণ ব্যানার্জির সঙ্গে।
ডক্টর নারায়ণ ব্যানার্জি, এই মুহূর্তে কলকাতায় করোনা ভাইরাসের পরিস্থিতি কেমন দেখছেন?
দেখুন, এখন কলকাতা করোনা ভাইরাসের পরিস্থিতি মোটামুটি প্রতিদিন আমরা প্রায় 600 থেকে 800 পজিটিভ পেশেন্ট পাচ্ছি, আর তার মধ্যে 10 থেকে 12 জন মারা যাচ্ছে অন অ্যান অ্যাভারেজ স্প্রেড করেছে কলকাতা শহরে, কারণ এটা অনেকটা অনেক লোক থাকে, অনেক ক্রাউডেড শহর গেঞ্জি, প্রচুর মানে পার স্কোয়ার কিলোমিটারে প্রচুর লোক থাকেন, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সবসময় সম্ভব হয় না সবার পক্ষে। প্লাস আমাদের আনলক শুরু হয়ে গেছে না, আনলক 1, এবার আনলক 2 চলছে, কোভিড আমরা রেগুলার পাচ্ছি, এ ব্যাপারে কোনো ডাউট নেই। এবং তবে একটা কথা খুব ভালো, ওয়েস্টার্ন পপুলেশনের থেকে আমাদের দেশে কিন্তু মৃত্যু হার যথেষ্ট কম।
আমরা যে খবরে নানান তথ্যে এবং আমরা যা জানতে পাচ্ছি যে পুরো ভারতবর্ষেই কিন্তু মৃত্যুর হার প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে, তো তাহলে আপনি কি বলছেন যে অন্যান্য দেশের তুলনায় ভারতে মৃত্যুর
হার? আপনি যদি দেখেন, আমি জাস্ট একটা পরিসংখ্যান দিতে চাই, ধরুন ইউকেতে যদি প্রায় 2.5-3 লাখ লোক এফেক্টেড হয় ওদের বোধ হয় 40,000 জন মারা গেছেন। আমাদের এখনো অব্দি যা স্ট্যাটিস্টিক্স আজকে দেখলাম, প্রায় 5 লক্ষ লোক এফেক্টেড হয়েছে টোটাল ইন্ডিয়াতে, মারা গেছেন কিন্তু 17 বা 18 হাজার জন। মৃত্যু হার বাড়ার ঠিক হচ্ছে না, মৃত্যু বাড়ছে, কারণ প্রতিদিনই 300, 350, 400 করে বাড়ছে।
এই মুহূর্তে আমরা যা জানতে পেরেছি যে মেট্রো রেল চালু করার কথা যে চিন্তা ভাবনা করা হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি ধারণা যে মেট্রো রেল চালু করলে এই সংখ্যাটি কি আরো বৃদ্ধি পাবে এবং কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত মেট্রো রেল চালু করলে?
দেখুন, প্রথম কথা যেটা, যে মেট্রো রেল চালু করতে গেলে তার আগে অনেক সাবধানতা নিতে হবে, কারণ আমাদের মেট্রো রেলে বেশ গাদাগাদি করেই যায়, মানে খুব একটা মানে লোক ঢুকলে আর জায়গা থাকে না। সেক্ষেত্রে যে কটা সিট সেই কজনই বসতে পারবেন, সেইটা কিন্তু একটা আইন শৃঙ্খলা প্রবলেম হয়ে যাবে, যার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে কথা চলছে এই জটটা কাটানোর জন্য। কারণ অ্যাভারেজ যদি একটা মেট্রো ট্রেনে, মেট্রো রেলে আমাদের যদি ধরুন 500 জন যায়, গভর্নমেন্ট স্টিপুলেটেড অনুযায়ী 200 বেশি যেতে পারবে না, কিন্তু বাকি লোকেরা ওয়েট করতে চাইবে না, এটাই হচ্ছে মুশকিল। যেটা আমরা বাস শুরু করার পর আমরা দেখছি যে বাসে, যেখানে আমাদের প্রত্যেক বাসে বলা হয়েছিল 20 জনের বেশি নিতে পারবে না, কিন্তু সেটা সম্ভব নয় মানে আর্থিক কারণে। তারপর সরকার ঠিক করলেন কেউ দাঁড়িয়ে যাবেন না, কিন্তু প্র্যাকটিক্যালি হচ্ছে না, সবাই দাঁড়িয়ে যাচ্ছে এবং ঝুলেও যাচ্ছে। সুতরাং সেটা বাসের ক্ষেত্রে, বাস একটা ছোট ব্যাপার, মেট্রো রেল তো বেশ কয়েকটা কোচ নিয়ে। সুতরাং আমার মনে হয় মানে আগে থেকে পরিকল্পনা না করে এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট ঠিক করে এবং সেই মতো আমাদের প্রপার পুলিশ পোস্টিং বা না করে করা যাবে না।
জি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ভাষণে বলেছেন, ভারতের জনগণের প্রতি তিনি বলেছেন যে এখন সময় নিজেদের দায়িত্ব নিয়ে কাজ করবার জন্য, এবং তাহলেই হয়তো এই করোনা ভাইরাস রোধ করা সম্ভব হবে। আপনি কি মনে করেন?
দেখুন, যতক্ষণ না এফেক্টিভ কোনো ভ্যাকসিন বেরোচ্ছে, একমাত্র নিজেদের দায়িত্ব ছাড়া তো এই অসুখটাকে কিছু করা সম্ভব না। কারণ এখনো অবধি যা ওষুধ বেরিয়েছে সেগুলো, যারা ধরুন 3-4% এফেক্টেড বা মারা যাচ্ছেন, খুব এফেক্টিভ হচ্ছে কিছু ক্ষেত্রে, তাদের ভেন্টিলেশন লাগছে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, একটা বাড়িতে যদি 10 জন মানুষ থাকে, সে বাড়িতে সোশ্যাল ডিস্টেন্সিং তাদের পক্ষে অবাস্তব। সোশ্যাল ডিস্টেন্সিং তাদের তখনই সম্ভব যদি তাদের একটা প্রপার বাড়ি থাকে, যেখানে আমরা মানে একটা ঘরে 2 জনের বেশি লোক থাকবে না। কিন্তু আমাদের বহু জায়গায়, বহু ফ্ল্যাট বাড়িতে, একটা ধরুন 700 স্কোয়ার ফিটে আমরা অন্তত 5-6 জন থাকছি। আপনি স্লামের কথা ভুলে যান, স্লামে যদি যান মানে সেখানে তো মানে একটা ঘরে হয়তো 10 জন গাদাগাদি করে থাকে। ইনফ্যাক্ট এরকমও আমি জানি, আমার কিছু জায়গা রয়েছে যে কিছু লোক কাজে যেতে পারছেন বলে কিছু লোক ঘরে থাকতে পারছেন। লকডাউনের সময় যেটা সমস্যা হচ্ছিল, অত লোক ঘরে থাকার জায়গা নেই। সুতরাং সোশ্যাল ডিস্টেন্সিংটা বলা খুব সোজা, কিন্তু ইমপ্লিমেন্ট করতে গেলে না আমাদের অনেক ক্ষেত্রেই যাবে না। আমি রাস্তায় হাঁটার কথা বলছিলাম, এই সোশ্যাল ডিস্টেন্সিং আমি মুখে বলে দিলাম, আমি তো সবাইকে বলছি 6 ফুট দূরত্বে দাঁড়ান, কিন্তু এরকম অন্তত 20-30% মানুষ থাকে যাদের সেটা বাড়িতে মেনটেন করা সম্ভব নয়। নাম্বার টু হচ্ছে ধরুন হাত পরিষ্কার রাখা, মুখে মাস্ক পরা, এগুলোর উপর যেমন খরচের একটা ব্যাপার আছে, কিছু মানুষ কিন্তু সত্যি বুঝতে চাইছে না। আদারওয়াইজ লকডাউনের সময় আমি যেরকম ভাবে লোককে বাজার করতে দেখেছি, মানে যথেষ্ট এডুকেটেড মানুষ কোনো দরকার নেই অকারণে বাজার করতে গেছে, এবং সেটাই বোধহয় একটা কারণ যে আমাদের এখন লকডাউন আনলক করার পর এত র্যাপিডলি এফেক্টেড বাড়ছে, আমি কিন্তু ডেথ রেটের কথায় আসছি না। যদি এফেক্টেড দেখেন, পার ডে 20,000 করে আমাদের বাড়ছে হোল ইন্ডিয়াতে।
জি ডক্টর নারায়ণ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।